ذرا شوق نبی کے معنی مصطفیٰ شوق نبی شیر مونی مصطفیٰ شوق نبی شیر مونی
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ والصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজ্জাল মাদানী চ্যানেলের আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম ঘটনাবলী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যারা অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন নবী ও রাসূলগণ আলাইহিমুসসালামের জীবনী সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। আসুন আমরা আমাদের অনুষ্ঠানে শুরু করার আগে প্রথমত আমরা দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন, আরো বলা হচ্ছে তার দশটি গুনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং তার দশটি মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শ্রোতা, একবার দরুদ শরীফ পাঠ করার দ্বারা কেমন ফজিলত রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজ্জাল আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালামের ঘটনা অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন নবীগণ আলাইহিমুসসালামের ঘটনা আমরা শ্রবণ করি। গত অনুষ্ঠানের মধ্যে আমরা হযরত সুলাইমান আল্লাবিনা ওয়ালি সালাতু ওয়াসালাম এবং রানী বিলকিস রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম। অর্থাৎ রানী বিলকিস তিনি আসছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে যে সুলাইমান আলাইহিসসালামের যে ইসলাম ধর্ম এটা কি সত্যিকার অর্থে কি সত্যি ধর্ম কিনা এটা তিনি চাচা বাছাই করার জন্য, তো তখন ওই সময়ে তিনি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো হযরত বিলকিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুসলমান হওয়ার ব্যাপারে ঘটনাটা এরকম ছিল যে রানী বিলকিস তিনি এখন তো উপস্থিত হয়ে যায় সুলাইমান আলাইহিস ওয়ালিহি সালাতু ওয়াসালামের দরবারে। তো পৌঁছার পরে তিনি যেটা আমরা গত অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করেছি তার যে সিংহাসনটি ছিল, যে সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের স্থান থেকে রানী বিলকিসের স্থান যে তার যে এলাকা ছিল যেই এলাকার দূরত্বটা প্রায় মাসের পথ ছিল, মাসখানেকের রাস্তার এটা পথ ছিল। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের দরবারে একজন আল্লাহ তাআলার ওলি ছিল, সাধারণ মানুষ সাধারণ পুরুষ ছিল যিনি আল্লাহ তাআলা নেককার বান্দা আল্লাহ তাআলা ওলি ছিলেন, তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামের চোখের পলক পড়ার আগেই সে সিংহাসনটি অর্থাৎ রানী বিলকিসের সিংহাসনটি সুলাইমান আলাইহিসসালামের দরবারে হাজির করে দিয়েছিলেন। তো এই ক্ষেত্রে রানী বিলকিসকে কি সুলাইমান আলাইহিসসালাম কে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে যে রানী বিলকিস যখনই সুলাইমান আলাইহিসসালামের দরবারে হাজির হলেন, হাজির হওয়ার পরে যখন তার সে সিংহাসনটি দেখতে পেলেন তখন রানী বিলকিস তিনি অবাক হয়ে গিয়েছিলেন। অবাক হওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে এত বড় একটা সিংহাসন মাসের দূরত্বের পথ থেকে চোখের পলকে সুলাইমান আলাইহিসসালামের দরবারে সাধারণ একজন মানুষ যদি নিয়ে আসতে পারে তাহলে তিনি কেমন হবেন এবং তার ধর্ম ইসলাম কেমন হবে এবং তার প্রভু কেমন হবে। তো এখন তিনি বুঝতে পারলেন তার ধর্ম সম্পর্কিত এবং তিনি ওই স্থানের মধ্যেই বিভিন্ন কিতাবের মধ্যে ঘটনাটা রয়েছে যে তিনি ওই স্থানের মধ্যে তিনি আল্লাহ তাআলার যে এই যে ইসলাম ধর্ম সত্য ধর্ম এটাকে তিনি কবুল করে নিলেন এবং তিনি তার পূর্ববর্তী সকল গুনাহ থেকে তিনি মাফ চেয়ে নিলেন, তিনি তওবা করে নিলেন। এটা তো ছিল একটা বর্ণনার মতে এই ঘটনাটা। কিন্তু রানী বিলকিস তিনি কিভাবে সুলাইমান আলাইহিসসালাম দরবারে গিয়েছিলেন, কিরকম মাধ্যমে গিয়েছিলেন, এরকম আরো বিভিন্ন ঘটনা রয়েছে। তো এই ঘটনাগুলো বলার আগে একটা বিষয় আপনাদের কাছে আমি তুলে ধরবো, সেটা হচ্ছে রানী বিলকিস ছিলেন তিনি বিভিন্ন জিনদের তার কন্যা সন্তান অথবা জিনদের বংশীয় তিনি। এ ব্যাপারে বিভিন্ন ঘটনা আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন গত অনুষ্ঠানের মধ্যে গত অনুষ্ঠানের আগের অনুষ্ঠানের মধ্যে আমরা রানী বিলকিসের জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য হয়েছে। তো এখন জিনরা এটা চাইতো না যে রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের কাছে আসুক বা রানী বিলকিস আপনার সুলাইমান আলাইহিসসালামকে বিবাহ করুক। বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে যে সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে বিবাহ করেছিলেন। আবার বিভিন্ন কিতাবের মধ্যে এটা বর্ণনা এসেছে যে রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করেননি, বরং বরঞ্চ অন্য কোন পুরুষের সাথে তিনি বিবাহ করিয়ে দিয়েছিলেন। এক্ষেত্রে যে বর্ণনাটা এসেছে যে রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করবেন, তো এই বিষয়টা সাধারণ যারা জিন ছিল তারা এটা চাইতো না। কারণ কি? কারণ হচ্ছে যে রানী বিলকিসের এই বিষয়টা জানা ছিল যে জিনদের সম্পর্কে বিভিন্ন গোপন রহস্য, অর্থাৎ জিনদের বিভিন্ন গোপন রহস্যগুলা যে বিষয়গুলা হযরত সুলাইমান আলাইহিসসালাম থেকে জানা ছিল না, এবং এই গোপন রহস্যগুলো যদি সুলাইমান আলাইহিসসালাম যদি জানে তাহলে যে সাধারণ জিন যারা যারা খারাপ জিন ছিল তারা এটা চিন্তা করতে লাগলো, তাহলে আমাদের থেকে এই সুলাইমান আলাইহিসসালাম যদি ইন্তেকাল হয়ে যায় এরপরও আমাদের থেকে সারা জীবন ধরে এই সুলাইমান আলাইহিসসালামের বংশের প্রতি আমাদের বশীভূত হয়ে থাকতে হবে। তো এই বিষয়টা সাধারণ জিনটা এটা চাইতো না যে তার গোলামি করবে, যে সাধারণ সুলাইমান আলাইহিসসালামের গোলামি করবে, তার বংশের গোলামি করবে, এই বিষয়ে সাধারণ জিনরা চাইতো না। এবং এটাও চাইতো না যে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর সাথে রানী বিলকিসের বিবাহ হবে, এবং বিবাহ হলে সুলাইমান আলাইহিসসালাম এর পরে যে সন্তান আসবে তারাও এই জিনদেরকে তাদেরকে বশীভূত করে রাখবে, তাদেরকে গোলামি করাবে, এটা সাধারণ জিনরা চাইতো না। যার কারণে এখন সাধারণ জিনরা তারা বিভিন্ন চক্রান্ত করা শুরু করে দিল যে কিভাবে রানী বিলকিসের প্রতি খারাপ ধারণা সুলাইমান আলাইহিসসালামের অন্তরের মধ্যে আনা যায়। তার মধ্যে কয়েকটি মাধ্যম অবলম্বন করলেন, যে মাধ্যমগুলোর মাধ্যমে রানী বিলকিসের ব্যাপারে খারাপ ধারণা যেন সুলাইমান আলাইহিসসালামের অন্তরের মধ্যে আনা যায়। তার মধ্যে একটা ছিল এটাই যে সাধারণ জিনরা সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর বলল যে যে রানী বিলকিস আপনি বিবাহ করতে যাচ্ছেন, এই রানী বিলকিস তার তেমন কোনো বুদ্ধি নেই, তার কোনো বিচক্ষণতা নেই, সে তার বুদ্ধির মধ্যে কমতি রয়েছে, আপনি তাকে কেন বিবাহ করবেন? এই বিষয়টা পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিসসালাম জিনদের কথাটাকে সত্য কি মিথ্যা এটা পরীক্ষা করার জন্য একটা বিষয় যেটা আমরা গত অনুষ্ঠানের মধ্যে জেনেছি এবং আমিও কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে রানী বিলকিসের যে সিংহাসনটি আনা হয়েছিল সে সিংহাসনটি রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসার আগে তার সিংহাসনের রূপ পরিবর্তন করে দেওয়া হয়েছিল, যেন রানী বিলকিসের বুদ্ধিমত্তা এটাকে তারা পরীক্ষা করার জন্য, যে রানী বিলকিস কি তার সিংহাসনটি রূপ পরিবর্তন করে দেওয়ার পরও কি সেই সিংহাসনটি সে কি চিনতে পারছে কি না, এটা পরীক্ষা করার জন্য সে সিংহাসনের রূপ পরিবর্তন করে দিয়েছিল। এবং ওই পরীক্ষার মধ্যে রানী বিলকিস তিনি পাশ হয়েছিলেন বলা যেতে পারে, কারণ রানী বিলকিস তার সিংহাসনের রূপ পরিবর্তন করে দেওয়ার পরেও তার বুদ্ধি তার বিচক্ষণতার দ্বারা তিনি তার সিংহাসনটি চিনতে পেরে গিয়েছিলেন। তো এর দ্বারা সুলাইমান আলাইহিসসালাম জিনদের যে কথা যে বিষয়টা বলেছিল যে খারাপ ধারণাটা দেওয়ার জন্য চেষ্টা করেছিল এটা তারা ভুল প্রমাণিত হলো যে না, রানী বিলকিসের বুদ্ধি বিচক্ষণতা অনেক রয়েছে। এবং জিনরা আরেকটা বিষয় যে রানী বিলকিসের ব্যাপারে খারাপ ধারণা দেওয়ার জন্য সুলাইমান আলাইহিসসালামকে জানালো যে রানী বিলকিসের একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে তার পাগুলা দেখতে কুড়ের মতো, তা বিভিন্ন প্রাণীর বিভিন্ন গর্দবের কুড়ের মতো দেখতে, সাধারণ কোন মানুষের মতো তার পাগুলো না। তো পাগুলা যে খারাপ এই বিষয়টা মিথ্যা বলে জিনরা সুলাইমান আলাইহিসসালামের কাছে বলল যে যে রানী বিলকিসের পাগুলা গর্দবের কুড়ের মতো, গর্দবের পায়ের মতো, তার পাগুলা সাধারণ মানুষের মতো না, তাকে কিভাবে বিবাহ করবেন? এবং আরেকটা বিষয় জিনরা সুলাইমান আলাইহিসসালামের দরবারে তুলে ধরেছিল রানী বিলকিসের ব্যাপারে খারাপ ধারণা। তখন জিনরা বলল যে তার পায়ের মধ্যে বিভিন্ন ধরনের লোম রয়েছে এবং বিভিন্ন পশম রয়েছে, রাজ্যের পশম রয়েছে, এই ধরনের বিভিন্ন ধরনের খারাপ ভাবে তার পায়ের বিভিন্ন খারাপ ধারণা গুলো, যে তার পায়ের মধ্যে পা দেখতে কুড়ের মতো, গর্দবের কুড়ের মতো, এবং তার পায়ের মধ্যে রাজ্যের পশম রয়েছে, এই বিষয়টা কি সত্য নাকি মিথ্যা, এটা জানার জন্য সুলাইমান আলনবিনা আলাইহিসসালাম একটা খুব সুন্দরভাবে পরীক্ষা করলেন। ওই পরীক্ষাটা ছিল খুবই মনোমুগ্ধকর। কিরকম? সেটা হচ্ছে, এখন সাধারণত তিনি একজন মহিলা, তার রানী বিলকিস তার রানীদের সাধারণত আপনারা হয়তো এখন দেখতে রানীদের যে একটা পোশাক থাকবে, হয়তো অনেক তাদের পুরা শরীরে তাদের একটা পোশাক থাকবে, তার পুরা পাও ঢাকা থাকবে। এখন সুলাইমান আলাইহিসসালাম কিভাবে তার পায়ের মধ্যে কোনো কি পশম রয়েছে কিনা এটা তো দেখা সম্ভব না, এখন কিভাবে দেখতে পারবে? এর জন্য তিনি একটা পরীক্ষা করলেন, একটা খুব সুন্দর মাধ্যম ব্যবহার করলেন। সেটা হচ্ছে রানী বিলকিস তিনি যখন তার সুলাইমান আলাইহিনা আলাইহিসসালামের রাজ্যের তার যে রাজ্যের যে সিংহাসন রয়েছে সে সিংহাসনের কাছে আসবে, সে আসার পথের মধ্যে সুলাইমান আলাইহিনা আলাইহিসসালাম একটি খুব সুন্দর সিস্টেম ভাবে একটা নদীর পানির প্রবাহিত পানির ফোয়ারা, যেটাকে বলা আমি ধরতে পারি জলাধার বলতে পারি, একটি জলাধার নির্মাণ করলেন। এবং জলাধারটা কিরকম ছিল? জলাধারটা ছিল এরকমই যে ওই রাস্তার মধ্যে, ওই পথের মধ্যে একটা তিনি কৃত্রিম জলাধার নির্মাণ করলেন এবং ওই জলাধারের উপর কিছু গ্লাস দিয়ে এটাকে ঢেকে দিলেন। এবং কি ওই গ্লাসটা এত স্বচ্ছ ছিল, এত স্বচ্ছ ছিল মানে দেখে বোঝা যাচ্ছে না এই স্থানের মধ্যে গ্লাস কি আছে কি নাই। তো এখন মানে কেউ যদি ওই রাস্তার উপর হেঁটে যায় অবশ্যই সে মনে করবে এই জলাধারের উপর কোনো গ্লাস নেই, এখানের উপর পানি দেখা যাচ্ছে সাধারণত, এবং ওই স্থানের উপর যদি আমি যাই তাহলে আমার কাপড় উঠিয়ে যেতে হবে, না হলে আমার কাপড় গুলো ভিজে যাবে। তো এটা ছিল সুলাইমান আলাইহিসসালামের একটা ধারণা, যেন ওই রানী বিলকিস তার কাপড় তুললে, তার পায়ের যখন কাপড়টা একটু উপরে তুলবে তাহলে হয়তো তার পাটা দেখা যাবে, এবং জিনদের যে খারাপ ধারণা দেওয়া হয়েছিল এটাকে সত্য নাকি মিথ্যা এটা তিনি পরীক্ষা করে ফেলতে পারবেন। এখন রানী বিলকিস তিনি সুলাইমান আলাইহিসসালামের কাছে আসতে লাগলেন। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে রানী বিলকিস আসার পথে যে জলাধার নির্মাণ করা হয়েছিল ওই স্থানের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে বিভিন্ন জলজ উদ্ভিদ এবং ওই পানির মধ্যে দেওয়া হয়েছিল, বিভিন্ন ধরনের মাছ ওই জলাধারের মধ্যে দেওয়া হয়েছিল এবং তার উপর রয়েছে স্বচ্ছ গ্লাস। তো রানী বিলকিস এখন আসছেন, তার রাজার দরবারে যাবেন। যখন তিনি ওই জলাধারের কাছে আসলেন তখন তিনি পানিতে যাওয়ার জন্য তখন তিনি পানিতে যেন তার কাপড়টা যেন ভিজে না যায় তিনি তার কাপড়টাকে একটু উপরে তুললেন। যখন তিনি তার কাপড়টাকে উপরে তুললেন তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম দেখে গেলেন যে তার পায়ের দিকে একটু নজর দিলেন, আর নজর দেওয়ার দ্বারা দেখে গেলেন যে তার পায়ের মধ্যে যেরকম জিনেরা খারাপ বর্ণনা করেছিল যে তার পা দেখতে গর্দবের কুড়ের মতো এবং বিভিন্ন পশম রয়েছে, তখন তিনি দেখতে পেলেন যে না এগুলো সব মিথ্যা বলা হয়েছে। এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম তার এই বিষয়টা জানার জন্য তিনি শুধুমাত্র একবারই তার তিনি চোখ দিয়েছিলেন ওইদিকে, সাথে সাথে তিনি দেখার সাথে সাথে তিনি তার চোখকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছিলেন এক্ষেত্রে। তো কারণ সাধারণত কোনো বেগানা মহিলার দিকে চোখ দেওয়া এটা তো জাহিজ নেই এবং এটা ছিল নবীদের প্রয়োজন বশত, তো এক্ষেত্রে তারা তার চোখকে তিনি ফিরিয়ে নিয়েছিলেন। তো এটা দেখে তিনি বুঝতে পারলেন যে না, যে রানী বিলকিস এর যে পায়ের মধ্যে যে খারাপ বর্ণনা দেওয়া হয়েছিল জিনরা যে পাটা দেখতে আপনার গর্দবের কুড়ের মতো এবং তার পায়ের মধ্যে যে পশম রয়েছে এই পরীক্ষাটাও তিনি করে ফেললেন যে না তার পায়ের মধ্যে কোনো বিষয় ধরনের নেই। তো এক্ষেত্রে একটা বিষয় দর্শক শ্রোতা, তো রানী বিলকিসকে তিনি বিভিন্নভাবে পরীক্ষা করলেন এবং রানী বিলকিসও সে পরীক্ষাগুলোর মধ্যে তিনি পাস করলেন। তো কিতাবের মধ্যে রয়েছে একটা বর্ণনার মধ্যে রানী বিলকিসের সাথে হযরত সুলাইমান আলাইহিসসালামের বিবাহ সম্পন্ন হয়েছিল। এরপরে রানী বিলকিস তিনিও তার সাথে জীবনযাপন করতে লাগলেন। তো এই ক্ষেত্রে দর্শক শ্রোতা, হযরত সুলাইমান আলাইহিসসালাম বিলকিস রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাদের যে বিবাহ সম্পন্ন হয়েছিল এক্ষেত্রে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। বিভিন্ন কিতাবের মধ্যে এটাও এসেছে যে সুলাইমান আলাইহিসসালামের সাথে হযরত বিলকিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ সম্পন্ন হয়েছে। আবার অন্য কিতাবে এটা এসেছে, অন্যান্য উলামায়ে কিরাম এটা বর্ণনা করেছেন যে বিবাহ তাদের সাথে সম্পন্ন হয় নাই, বরঞ্চ হযরত সুলাইমান আলাইহিসসালাম হযরত বিলকিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্য কোনো একটা গোত্রের মানুষের সাথে তিনি তাকে বিবাহ করিয়ে দিয়েছিলেন। তো এরপর এটা তো হয়ে গেল, এরপরে হযরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজ্যে তিনি বসবাস করতে লাগলেন এবং তিনি সুষ্ঠুভাবে তার শাসন কার্য চালাতে লাগলেন। এক পর্যায়ে এসে তিনি তার দুনিয়া থেকে পরলোক গমন করেন। তো কিভাবে তিনি পরলোক গমন করেছিলেন এক্ষেত্রে আরেকটা ঘটনা এটাও রয়েছে যে হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। আমরা সাধারণত অনেকে জানি যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন তিনি অনেকগুলো জিনদের মাধ্যমে, বিভিন্ন জিনদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে তিনি ভাগ করেছিলেন যে এ জিনদের এ কাজ, এ জিনদের এ কাজ রয়েছে। কারণ বাইতুল মুকাদ্দাস এটা অনেক বড় এবং এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ তিনি জিনদের মাধ্যমে তিনি সম্পন্ন করেছিলেন। এক্ষেত্রে একটা বিষয় যে জিনরা সুলাইমান আলাইহিসসালামের বাধ্যতার কারণে তারা এই কাজটা করে তো বাইতুল মুকাদ্দাস তারা নির্মাণ করেছিল। যদি হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি না থাকতেন তাহলে তারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেন না। তো এক্ষেত্রে হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে কাজ করাতেন। তো তিনি যে স্থানের মধ্যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হবে ওই স্থানের মধ্যে তার খাবার সবকিছু ওই স্থানের মধ্যে তার জন্য পৌঁছে দেওয়া হতো। এক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে, বাইতুল মুকাদ্দাস যে স্থানের মধ্যে নির্মাণ করা হবে ওই স্থানের মধ্যে বিভিন্ন ধরনের নতুন নতুন চারা গাছ উৎপন্ন হতো। তো এই ক্ষেত্রে যে চারা গাছগুলা কোনো ঔষধি গাছ না, অন্য সাধারণত বড় গাছ হয়ে এটা উৎপন্ন হবে, ভবিষ্যতে এটা বড় গাছ হবে, তো তিনি কি করতেন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নির্মাণকালীন সময়ে যে গাছগুলো এখানে উৎপন্ন হতো ওই গাছগুলাকে তিনি সরিয়ে অন্য কোনো বাগানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালাম এটাকে রোপণ করে দিতেন এবং যে গাছগুলা আপনার ঔষধি গাছ হবে সেই গাছগুলাকে তিনি কি করতেন ওই স্থানের মধ্যে ওই গাছ থেকে জিজ্ঞাসা করতেন। সুবহানাল্লাহ, গাছ থেকে জিজ্ঞাসা করতেন যে তুমি কোনো ঔষধি গাছ, তখন ওই গাছে উত্তর দিত যে হ্যাঁ আমি একজন আমি ঔষধি গাছ, একটা আমার দ্বারা মানুষ উপকার লাভ করতে পারবে। তো তিনি কি করতেন ওই গাছের উপরেই হযরত সুলাইমান আলাইহিসসালাম লিখে দিতেন যে এটা একটা ঔষধি গাছ। তো এই এক্ষেত্রে আরেকটা কিতাবের মধ্যে এটা এসেছে, একটা গাছ ছিল, খুব ছোট গাছটা যখন উৎপন্ন হচ্ছে তখন জিজ্ঞেস করা হলো যে হে গাছ তুমি কি জন্য উৎপন্ন হচ্ছে, তোমার নাম কি? তখন ওই গাছটি বর্ণনা দিল যে আমি যেটা উৎপন্ন হচ্ছে, আমি যে বড় হব, আমি এই জন্য বড় হচ্ছে যেন বাইতুল মুকাদ্দাসকে আমি ধ্বংস করে দিতে পারি। তখন সুলাইমান আলাইহিসসালাম তিনি অবাক হয়ে গেলেন এই ছোট চারা গাছের দ্বারা, কারণ এই চারা গাছ যখন বড় হবে, বড় হতে হতে হয়তো এমনই হতে পারে যে গাছটির দ্বারা ওই বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যেতে পারে। তখন তিনি কি করলেন, ওই ছোট চারা গাছটিকে ওই স্থান থেকে তুলে ফেললেন এবং অন্য স্থানে গিয়ে এটাকে রোপণ করে দিলেন, যার কারণে ওইটা ধ্বংস হওয়া থেকে বেঁচে গিয়েছিল। এক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম তার যে আমরা এখন শ্রবণ করছি, তিনি যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হবে, তো এখানে বাইতুল মুকাদ্দাস নির্মাণকালীন সময়েই হযরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকাল হয়ে গিয়েছিল। তার ইন্তেকাল কিভাবে হলো সেই হিসেবে কিতাবের মধ্যে এসেছে যে সেটা বর্ণনা যে হযরত সুলাইমান আলাইহিসসালাম তার ইন্তেকালের আগেই তিনি আজরাইল আলাইহিসসালামকে বলে দিয়েছিলেন যে হে আজরাইল আলাইহিসসালাম আমার মৃত্যু হওয়ার আগে আমাকে জানিয়ে দিবে তুমি যে আমার কতদিন পরে বা কখন আমার মৃত্যুবরণ হবে। তো এই ক্ষেত্রে হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন তার মৃত্যু হওয়ার, তার তিনি যে দুনিয়া থেকে পরলোক গমন করার সময় খুব কাছে এসে গিয়েছিল, তিনি জানতে পারলেন আজরাইল আলাইহিসসালামের মাধ্যমে যে তার কিছুদিনের মধ্যে তার মৃত্যুবরণ হবে। তো যে স্থানের মধ্যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হচ্ছিল ওই স্থানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি ছিলেন, তিনি ওই স্থানের মধ্যে তিনি বসবাস করতেন, তিনি ওই স্থানের মধ্যে তিনি সবসময় প্রায় সময় তিনি ওই স্থানের মধ্যে তিনি থাকতেন, এবং যে স্থানের মধ্যে তিনি থাকতেন ওই স্থানের চারপাশে গ্লাস দ্বারা তার একটা প্রকোষ্ঠ নির্মাণ ছিল, মানে তার চারপাশে গ্লাস দ্বারা পরিবেষ্টিত ছিল, এবং তিনি ওই স্থানের মধ্যে সর্বদা তিনি ইবাদত আর ইবাদতের মধ্যে তিনি লিপ্ত থাকতেন, এবং একটি কাঠের একটা কাঠের কুটির উপর তিনি দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন, বিভিন্ন নামাজ আদায় করতেন। এক্ষেত্রে এটা বর্ণনার মধ্যে এসেছে। তো এখন সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর সময় এসে গিয়েছে, এবং সুলাইমান আলাইহিসসালাম এটা জানেন যে তার যদি মৃত্যুবরণ হয়ে যায় তাহলে জিনরা এখনো বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ শেষ হয়নি, তাহলে যদি তার মৃত্যুবরণ হয়ে যায় এটা যদি জিনরা জানতে পারে অথবা সাধারণ মানুষও জানতে পারে, তাহলে হয়তো বা জিনরা যেমন করে হোক তারা এটা জেনে যাবে যে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুবরণ হয়ে গিয়েছে, তখন তারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ বন্ধ করে দিবে। এজন্য তিনি আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমি মৃত্যুবরণ করার পরেও যেন সাধারণ জিনরা মানুষও যেন জানতে না পারে যে আমার মৃত্যুবরণ হয়েছে। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছিলেন, এবং কিতাবের মধ্যে রয়েছে যখন তার মৃত্যুবরণ কখন হবে এটা যখন তিনি জানতে পেরেছিলেন, তখন তার যে প্রকোষ্ঠ গ্লাস দ্বারা ছিল আর চারিদিকে প্রবিষ্ট ছিল, তখন তিনি আরেকটি গ্লাস দ্বারা আরেকটা প্রকোষ্ঠ তিনি নির্মাণ করেছিলেন তার ওই ঘরের মধ্যে, মানে যেন কোনোভাবে জিনরা যেন বুঝতে না পারে বা কেউ যেন ওই স্থানের মধ্যে প্রবেশ করতে না পারে যে হযরত সুলাইমান আলাইহিসসালামকে মৃত্যুবরণ করেছে কি না, এটা যেন কেউ সাধারণত যেন যে সাধারণ মানুষরা কেন অথবা কোনো জিনরাও যেন এটা বুঝতে না পারে। তো হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর সময় গণিয়ে আসলো, এবং তিনি আলাইহিসসালাম তার কাছে প্রস্তুত, এবং তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামের রূহ কবজ করে ফেললেন, এবং রূহ কবজ করা অবস্থার মধ্যে তার তিনি দাঁড়ানো অবস্থার মধ্যে ছিলেন, এবং তার হাতে একটা লাঠি ছিল যে লাঠিটি ছিল খাটের লাঠি, এবং তিনি ওই অবস্থার মধ্যে ইবাদতরত, এবং তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন, এমন অবস্থায় তার রূহকে কবজ করা হলো সাধারণ মানুষ বা কেউ এটা বুঝতে পারলো না যে তার মৃত্যুবরণ হয়ে গিয়েছে। এখন সাধারণ জিনরা তো বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে করছে আর করছে, এবং কিতাবের মধ্যে এটা এসেছে হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুবরণ করার এক বছর পরেই তারা জানতে পেরেছিল যে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুবরণ হয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম হযরত সুলাইমান আলাইহিসসালাম ইনি কিভাবে দুনিয়া থেকে পরলোক গমন করেন, অর্থাৎ কিভাবে ইনার মৃত্যু হয়। আল্লাহ তাআলা ইনার সৎকে আমাদেরকে বেহিসাব মাগফিরাত নসিব করুক। আসলে এই হযরত সুলাইমান আলাইহিসসালাম ইনার জীবনের সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ গত কয়েকটি অনুষ্ঠান ধরেই ইনার জীবনের সম্পর্কে আমাদের জানা সৌভাগ্য হচ্ছিল, এবং তার পাশাপাশি রানী বিলকিস রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার জীবন সম্পর্কে আমাদের জানা সৌভাগ্য হয়েছে। তো আসলে ইনাদের জীবনের থেকে কি কি আমাদের বিভিন্ন বিষয় ক্ষেত্রে শিক্ষার বিষয় রয়েছে তা আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ প্রতিটা অনুষ্ঠানের মধ্যে তুলে ধরার জন্য। এবং আজকের আমাদের এই অনুষ্ঠানটি হজরত সুলাইমান আলানবিনা ওয়ালি সালাতাম এনার বিষয় সম্পর্কিত শেষ এপিসোড। তো হজরত সুলাইমান আলানবিনা ওয়ালি সালাতাম আসলে ইনি এমন একজন নবী ছিলেন যিনি 13 বছর বয়সের মধ্যেও আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি নবুয়ত লাভ করেন এবং হুকুমতি রাজশাহী বাদশাহী তিনি লাভ করে থাকেন এবং মাশাআল্লাহ আল্লাহ তাআলা ইনাকে অনেক অনেক নিয়ামত দান করেছিলেন, গাছপালা পশু পাখি জিন সকলেই ইনার বশীভূত ছিল। অর্থাৎ তিনি গাছপালাদের সাথে পর্যন্ত কথাবার্তা বলতেন, তিনি জিনদের সাথে কথাবার্তা বলতেন, তিনি পকিকুলদের সাথে কথাবার্তা বলতেন এবং তার আরো অনেক বিশেষ গুণ ছিল। তার মধ্যে আরেকটি, অনেক কিলোমিটার অনেক মাইল দূর থেকেও বিভিন্ন জীবদের কথাবার্তা আওয়াজ তিনি শুনতে পেতেন এবং তিনি অনেক বুদ্ধিমান এবং বিভিন্ন বিচক্ষণতা তার অনেক বেশি ছিল। হযরত সুলাইমান আলানবিনা ওয়ালি সালাতাম ইনার যুগ থেকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে গোসলখানা আমরা গোসল করে থাকি, এই গোসলখানা এটা আলাদাভাবে তৈরি হওয়া এটা হযরত সুলাইমান আলানবিনা ওয়ালি সালাতাম ইনার আমল থেকে এটা প্রথম শুরু হয়েছিল। হযরত সুলাইমান আলানবিনা ওয়ালি সালাতাম ইনার জীবন থেকে আসলে অনেক কিছু শিক্ষণীয়, তার মধ্যে যেটা একদম খুব বেশি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে হযরত সুলাইমান আলানবিনা ওয়ালিহি সালাতুয়াসসালাম ইনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কত নিয়ামত পেয়েছেন এরপরেও তিনি আল্লাহ তাআলার প্রতি বিনয়ী এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের কোনো মানে সীমাই নেই, মানে তার আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আল্লাহ তাআলা তাকে কত নিয়ামত দান করেছেন, জিন বলেন পশু পাখি বলেন সবাই তার কথা শ্রবণ করত, তাই তিনি যাই বলতেন সকল পশু পাখি জিনরা তার কথাই শুনে নিত। অর্থাৎ এক কথা বলতে গেলে পুরো দুনিয়ার সকল কিছুর বাদশাহী তিনি সুলাইমান আলানবিনা ওয়ালি সালাতাম করেছিলেন। তো সুলাইমান আলী সালাতামের যেটা বিশেষ গুণ সেটা হচ্ছে তিনি আল্লাহ তাআলা এত নিয়ামত পাওয়ার পরও তিনি আল্লাহ তাআলার প্রতিনিয়ত ইবাদত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। দেখেন এদিকে আমি একটা বিষয় আপনাদের কাছে তুলে দেবো, সেটা হচ্ছে আমরা গত অনুষ্ঠানের মধ্যে এটা শ্রবণ করছি যে রানী বিলকিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মুসলমান ছিলেন না, মুসলমান তিনি হওয়ার আগে সুলাইমান আলানবিনা ওয়ালি সালাতামকে তিনি কত ধন সম্পদের অফার দিয়েছিলেন যে আপনি এই ধন সম্পদ গুলা নিন, এর দ্বারা কি তিনি যেন মুসলমান থেকে বাহির হয়ে তিনি যেন রানী বিলকিসের যে আগে যে বেদরমে ছিলেন ওই অবস্থায় যেন চলে যাওয়ার জন্য বিভিন্ন অফার করত। কিন্তু এরপরেও সুলাইমান আলানবিনা ওয়ালি সালাতাম রানী বিলকিস রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি মুসলমান হওয়ার আগে যে দাসদাসী সুলাইমান আলাইহিসসালামের কাছে পাঠিয়েছিল তাদেরকে একটা কথাই বলেছিল যে তোমাদের ধন সম্পদ আমার প্রয়োজন নেই, আমার আল্লাহ তাআলা আমাকে যাই দিয়েছেন তার উপর আমি সন্তুষ্ট। দেখেন আজকে এই বিষয়টা যে আল্লাহ তাআলা আমাকে যাই দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা, এবং কোন মানুষ আমাদেরকে গুনাহের কাজের জন্য যদি আমাদেরকে অনুরোধ করে অফার করে বা কোনো ধন সম্পদের লোভ দেখিয়ে থাকে, আমরা দেখা যায় ওই ধন সম্পদের লোভে গুনাহের দিকে দাবিত হওয়াটাকে নিজের অন্তরকে মানে কোনো দ্বিধাবোধ করি না। আমরা সামান্য কোনো টাকার লোভে, সামান্য কোনো দুনিয়ার ধন সম্পদের লোভে আমরা মিথ্যা বলেন বিভিন্ন গুনাহের কাজে বলেন আমরা যাওয়ার ক্ষেত্রে আমাদের অন্তরকে আমরা দ্বিধাবোধ একটা বাধা যে দেওয়া, এই বিষয়টা আজকে আমাদের অন্তর থেকে দিন দিন উঠে যাচ্ছে। এক কথা বলতে গেলে এটাই আমাদের বিষয় আজকে, আমরা গুনাহের প্রতি আমরা ইসলামের পরিবেশ থেকে এত দূরে সরে যাচ্ছি, আমরা গুনাহ করার পরেও আমাদের অন্তরে একটু আফসোসও সৃষ্টি হয় না। তো সুলাইমান আলানবিনা ওয়ালি সালাতাম ইনি দেখেন আল্লাহ তাআলা এত নিয়ামত পাওয়ার পরও তিনি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতেন যে হে আল্লাহ আপনি যাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি আপনার এই দেওয়াতে আমি সন্তুষ্ট রয়েছি। কিন্তু এই বিষয়টা যে আল্লাহ তাআলা আমাকে যাই দিয়েছে এর মধ্যে সন্তুষ্ট থাকা, দেখেন কারো থেকে কম দামে ব্র্যান্ডে যদি কার থাকে তাহলে আবার সে চেষ্টা করবে আমি আরো দামি ব্র্যান্ডের কার নিব, অথবা কারো থেকে যদি ব্যবসা বাণিজ্য পরিসর একটু কম থাকে তাহলে চিন্তা করো কিভাবে সে ব্যবসা বাণিজ্য পরিসরটাকে আরো বেশি বাড়াবে। তো এক্ষেত্রে আমি এটাই বলবো যে ভালো ভালো নিয়োগ সহকারে তার চাহিদার পরিমাণটা হয়তো বা তার চাওয়াটা যদি সে চায় বিভিন্ন ক্ষেত্রে এটা জায়েজ রয়েছে, কিন্তু তার অন্তরের মধ্যে এই বিষয়টা আনা যে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে এই ব্যবসাটুকু দিয়েছে, অমুক মানুষ থেকে তো অনেক ব্যবসা, অমুক মানুষ থেকে তো অনেক বড় বড় দামি খার, অনেক বড় বড় তার ঘর বাড়ি, এভাবে এক্ষেত্রে নিজের অন্তরের মধ্যে এই বিষয়টা নিয়ে আসা যে আল্লাহ তাআলাকে তে না শুকরিয়া মানে কৃতজ্ঞতা জ্ঞাপন না করা, এই বিষয়টা অনেক খারাপ। কারণ যেই ব্যক্তি কোনো কিছু পাওয়ার পর আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তার নিয়ামত দিন দিন তার থেকে উঠে চলে যায়, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে যাই দিয়েছেন তার মধ্যে সে যদি শুকরিয়া জ্ঞাপন করে তাহলে কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তার নিয়ামতের পরিমাণ কারো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো আমরা আজকে কোন ব্যক্তির মধ্যে রয়েছে, আমি কি আল্লাহ তাআলা আমাকে আজকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় কি আমি শুকরিয়া জ্ঞাপন করছি, নাকি বরঞ্চ আমার অন্তরের মধ্যে সর্ব অবস্থায় এই নিয়তটা থাকে অমুক মানুষ তো অনেক ধনী লোক আমি কখন তার মতো করে হব। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র সবসময় উপরের দিকে দেখা, কিতাবের মধ্যে রয়েছে তোমরা দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাও, যে আজকে আমার থেকে এরকম গড় রয়েছে, আমার রাস্তার মধ্যে হয়তো এমন মনে করে যার গড় বাড়িও নেই, আজকে আমি এই খাবারটা খেয়েছি, হয়তো আমার মতো অনেক মুসলমান বাইরে রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা হয়তো বা খাবার খাওয়ার সৌভাগ্য হয় নাই। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে থাকা উচিত, আখিরাতের ইবাদতের ক্ষেত্রে উপরের দিকে দেখা উচিত, যে আজকে আমি এত ইবাদত করলাম, আমার অমুক ভাই তো আরো বেশি ইবাদত করছে, আমি যদি তার মতো ইবাদত করতে পারতাম। তো এক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই আল্লাহ তালা কৃতজ্ঞতা জ্ঞাপন করার এবং নেকির ক্ষেত্রে উপরের দিকে দেখার এবং দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখার সে সৌভাগ্য নসিব করুক। তো প্রাণপ্রিয় ইসলামী বেয়েরা এবং মাদানির চ্যানেলের দর্শক শ্রোতা, এই হজরত সুলাইমান আলবিনা ওয়ারি সালাতাম তিনি অনেক বিনয়ী ছিলেন এবং অনেক কৃতজ্ঞতা জ্ঞাপনকারী ছিলেন, এবং তার পাশাপাশি এই আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের জীবন থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় এটাই যে তারা নিজের প্রাণকে উৎসর্গ করে দিবে, তারপরে তারা দীন ইসলামের নেকের দাওয়াত দেওয়া ছাড়েনি। তাদের মনের মধ্যে এই উৎসাহ এটাই ছিল, তারা নিজের প্রাণ নিজের পরিবারকে তারা উৎসর্গ করে দিবে আল্লাহ তাআলার রাস্তায়, কিন্তু তারা দীন ইসলামের দাওয়াত দেওয়া, মানুষদেরকে ভালো কাজের মধ্যে দাওয়াত দেওয়া, মানুষদেরকে খারাপ কাজ থেকে দূরে আনা, এই কাজটা থেকে তারা কখনো পিছু হটেনি। আজকে আমরা কতটুকু নিজের পরিবারকে, নিজের ভাইকে, নিজের মা বাবাকে, নিজের স্ত্রীকে নেকির কাজের মধ্যে আমরা তাকে উদ্যুত, তাকে আমি উৎসাহ দিচ্ছি, বরঞ্চ দেখা যাবে আমি নিজে তাদেরকে আরো গুনাহের প্রতি উৎসাহ দিচ্ছি। তো আমরা কোন দলের মধ্যে যাব, যেই দল জান্নাতি, যেই দল মানুষদেরকে নেকির দাওয়াত দেয়, যেমন কোরআন করিমের মধ্যে একটা রয়েছে না, আমরা কোরআন করিম একটা রায় আছে, এটা তর্জমায়ে কাঞ্চুলি মানতে কোনো বাদকৃত, যা কিছুটা সারাংশ আমি বলছি, যে তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যে দল মানুষদেরকে নেকির দাওয়াত দিবে, মানুষদেরকে গুনাহ থেকে বাধা প্রদান করবে, এবং ওই দলই তারা তাদের লক্ষ্যস্থানের মধ্যে পৌঁছতো, তারা কিতাবের মধ্যে এটা বলে তারা কি জান্নাতের মধ্যে যাবে। তো আমরা কি ওই কোরআনে করিমে যে দলের কথা বলা হয়েছে যে সব মানুষদেরকে নেকির দাওয়াত দিবে, গুনাহের কাছ থেকে বাধা প্রদান করবে, সেই দলের মধ্যে কি আমি আপনি রয়েছি, নাকি বরঞ্চ মানুষদেরকে আমি নিজে তো কোনো ভালো কাজ করি না, বরঞ্চ মানুষদেরকে আরো গুনাহের করার জন্য দাওয়াত দিয়ে ওই মানুষদেরকে আরো গুণের পথে আমি উৎসাহ দিচ্ছি? আপনি আপনি আজকে কোন দলের মধ্যে রয়েছে? আমি নিজের অন্তরকে প্রশ্ন করি, আমি আপনাদেরকে দেখিয়ে দিব না যে আপনি অমুক কাজটা করছেন, নয়, আমি নিজের অন্তরকে প্রশ্ন করি, আমি একজন মুসলমান, আমি আজকে কতটুকু নেকির কাজ করি এবং কতটুকু মানুষের গুণের কাছে আহ্বান করি, নিজের পরিবারের বিভিন্ন গুণাহের অনুষ্ঠানের নাম দিয়ে, নিজের পার্সোনাল বিভিন্ন গুণাহ অনুষ্ঠানের নাম দিয়ে কতভাবে আমরা গুণাহ করি আজকের মিডিয়া যুগের মধ্যে আমরা আমাদের সকলের চোখের সামনে। তো আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের কাজ থেকে নিজে বিরত থেকে এবং বরঞ্চ অপযোগে নেকির দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। আলহামদুলিল্লাহ আজকে আপনার এই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আজকে দাওয়াত ইসলামী আমাদের আমাকে আপনাদের কাছ থেকে কি চাই, কোনো স্বার্থ নেই, শুধু এটাই চাই আপনি যে স্থানে রয়েছেন নিজেই নেককার হয়ে যান এবং অপরকে নেককার বানানোর কাজের মধ্যে লেগে যান। আজকে মাদানী চ্যানেল বাংলা, যেটা প্রায় ইংলিশ, উর্দু এবং বাংলার মধ্যে ট্রান্সলেটিং হচ্ছে, এটার প্রচার প্রসার হচ্ছে সারা বিশ্বের মধ্যে, তো এটার এই যে এটা অন এয়ার হচ্ছে, এত কিছুর কিসের জন্য? আপনি যেন আপনি ঘরে বসে দীন ইসলাম ইলমে দীন শিখতে পারেন, কারণ যারা ইলমে দিন থেকে দূরে তারা কিভাবে জান্নাতের মধ্যে যাবে, কারণ ইলমে দিন যেটা জান্নাতে যাওয়ার চাবি বলা হয়েছে সেটা যদি আমার আপনাদেরকে জানা না থাকে তাহলে আমরা কিভাবে জান্নাতে যাওয়ার আশা করতে পারি? তো এই ইলমে দিন শিকার মাধ্যম যে মাদানী চ্যানেল বাংলা এবং দাওয়াত ইসলাম ইসলামের জন্য সাপ্তাহিক সুন্নত পড়া ইজতেমা এবং মাদানী কাফলা রয়েছে, আমি আপনাদের সকলকে দাওয়া দেবো মাদানী কাফলা সফর করুন এবং আমি আল্লাহ সুন্নাত দাওয়াত কাতুমুল আলিয়া 72টি মাদানী নিয়ামতের সালা এটা করে আমল করুন, ইনশাআল্লাহ আজ্জাল আমাদের নেককার হওয়ার উপায় সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আমরা শকল নবীকে মানি, মুস্তাফা শকল নবীর শিরোমণি, মুস্তাফা শকল নবীর শিরোমণি।